বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 11 নভেম্বর, 26 কার্তিক এবং ফার্সি 10 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় রাত 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। দৃষ্টিপাতের প্রথমেই শুনবেন ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের আরও 3 নেতার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং দ্বিতীয় অংশে থাকবে বাংলাদেশের দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে বিভিন্ন মহলের বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইহুদিবাদ ইসরায়েল নিজের অস্তিত্ব হারাবে, হুঁশিয়ারি দিলেন IRGC-র এরোস্পেস ডিভিশনের কমান্ডার। সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্তে ইরানের সন্তোষ প্রকাশ, আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী সেলিমা রহমান, আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি। এবং ভারতের সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা, হিন্দুদের দেশে মাদ্রাসা থাকতে পারে না বলে মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদ ইসরায়েল ভালো করেই জানে ইরানের সঙ্গে যুদ্ধ হলে সে নিজের অস্তিত্ব হারাবে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধির প্রশংসা করে IRGC-র এ কমান্ডার বলেন, ইরানের সামরিক সক্ষমতা সীমাবদ্ধ করার জন্য শত্রুরা চেষ্টা চালাচ্ছে। জেনারেল হাজিজাদে বলেন, ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করেই শত্রুরা তেহরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে বানচাল করার ষড়যন্ত্র করছে। তাদের এই প্রচেষ্টা ইরানের সামরিক সক্ষমতার ইঙ্গিত বহন করে। তিনি বলেন, আজকে দেশের নিরাপত্তা নজির সৃষ্টিকারী অবস্থায় পৌঁছেছে এবং ইরানের সামরিক শক্তি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, সিরিয়ার সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক উন্নয়নের যে সিদ্ধান্ত নিয়েছে তা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা করবে। তবে স্বাভাবিকভাবে আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার এই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমেরিকা উদ্বিগ্ন। তিনি আজ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাইদ খাতিবজাদে বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে আরব দেশগুলোর মধ্যে বিরোধ যেমন মিটবে, তেমনি আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে। আরব দেশগুলোর মধ্যে বিরোধ উস্কে দিয়ে এসব দেশকে দুর্বল করতে চায় আমেরিকা ও দখলদার ইসরায়েল, কিন্তু এখন আরব দেশগুলো এক এক করে সিরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কারণে আমেরিকার ব্যর্থতার পাল্লা ক্রমেই ভারী হবে বলে মন্তব্য করেন তিনি। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন। দীর্ঘ 10 বৎসর পর আমেরিকাতের রাষ্ট্রীয় প্রতিনিধি দল সিরিয়া সফর করল। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তার দেশের উন্নতি সহ্য করতে পারছে না। তিনি রাজধানী তেহরানে ইরানের পরমাণু শিল্পের কিছু উল্লেখযোগ্য সাফল্যের প্রদর্শনীতে এ মন্তব্য করেন। ইসলামি বলেন, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরানকে শক্তিশালী দেশে পরিণত করার জন্য যে নিরলস প্রচেষ্টা চলছে তা ইরানের শত্রুরা মেনে নিতে পারছে না। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, তার দেশের বেসামরিক পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত ও ধ্বংস করতে শত্রুরা কোনো ধরনের চেষ্টা বাদ রাখেনি। এই কর্মসূচির বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র এখনও থেমে নেই বলে তিনি মন্তব্য করেন। মোহাম্মদ ইসলামী বলেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আমাদের পরমাণু বিজ্ঞানীদের হত্যা করে ইরানের অগ্রগতি থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাস্তবে ফল হয়েছে উল্টো। আমাদের পরমাণু বিজ্ঞানীদের ইমানি চেতনা বেড়ে গেছে এবং তারা বর্তমানে দ্বিগুণ উৎসাহে পরমাণু স্থাপনাগুলোতে কাজ করে যাচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দেশে নির্বাচন বলতে কিছু নেই, নির্বাচনে দিনের ভোট রাতে হয়, নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে। আমাদের লক্ষ্য স্বৈর শাসনের অপসারণ করে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে নবগঠিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এখন বিএনপির উপর সবচেয়ে বেশি নিপীড়ন নির্যাতন চলছে। আমাদের 35 লাখ নেতাকর্মীদের নামে 1 লক্ষ মামলা চলছে। বিএনপি যুবদল ছাত্রদল যখন যাকে পাচ্ছে ঘর থেকে হোক রাস্তা থেকে হোক তুলে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনে আমরা তখনই যাব যখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক হবে। এখন আমরা নির্বাচনে যাওয়ার কোনো চিন্তাভাবনা করছি না, আমরা এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবদিন, সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন শপথ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সদ্য দায়িত্বপ্রাপ্ত বরিশাল দক্ষিণ জেলা আহ্বায়ক মজিবুর রহমান নান্টু, বরিশাল উত্তর জেলা আহ্বায়ক দেয়ান মোহাম্মদ শহীদুল্লাহ এবং বরিশাল মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক প্রমুখ নেতৃবৃন্দ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম গৌসুল আজম সরকার ইরানের আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গোরগান শাখায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণে গতকাল তিনি সেখানে গিয়ে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশি শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি জাকিদুল ইসলাম তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন। আল মুস্তাফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দেয়া 100% ফ্রি স্কলারশিপের কথাও উল্লেখ করেন তিনি। 2014 সালে পাকিস্তানের পেশোয়ার শহরের একটি স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ব্যাপারে ব্যাখ্যা দিতে দেশটির সুপ্রিম কোর্টে হাজিরা দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। 2014 সালে পেশোয়ারের এপিএস ওয়ার্সক স্কুলে উগ্রবাদী গ্রুপ তেহরিকে তালেবান বা টিটিপির সদস্যরা হামলা চালায়। এতে 132 শিশু সহ 147 জন নিহত হয়। ওই হামলার হোতাদের গ্রেপ্তার ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে সরকার ও নিরাপত্তা বাহিনীগুলো এখন পর্যন্ত কি কি কাজ করেছে তা আদালতকে জানানোর জন্য ইমরান খানকে সুপ্রিম কোর্টে তলব করা হয়। পাক প্রধানমন্ত্রী বুধবার সশরীরে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে জানান, পেশোয়ারের স্কুলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের জন্য সেদেশের সরকার বহু চেষ্টাই চালিয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আঞ্চলিক সম্মেলন থেকে দেশটিতে সব পক্ষের অংশগ্রহণে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। সম্মেলনের সমাপনী বিবৃতিতে বলা হয়েছে, সর্বাত্মক সরকার গঠিত হতে হবে আফগানিস্তানের সকল জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। বুধবার অনুষ্ঠিত সম্মেলনে ইরান, রাশিয়া, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকস্তান, কিরগিজিস্তান ও তুর্কমেনিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা অংশগ্রহণ করেন। সম্মেলনের সমাপনী বিবৃতিতে আফগানিস্তানের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার উপর গুরুত্ব আরোপের পাশাপাশি দেশটিতে যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা হয়। সেই সঙ্গে আফগানিস্তান যাতে অন্য দেশের বিরুদ্ধে হামলার কাজে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত না হয় সে ব্যাপারেও আহ্বান জানানো হয়েছে। ভারতের সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ভারত হিন্দুদের দেশ, এদেশে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভারত হিন্দুদের দেশ, এদেশে সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রকাশ গতকাল বুধবার এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেন। বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি চান সব মাদ্রাসা বন্ধ করে সেখানে মেডিকেল কলেজ, ভালো শিক্ষা প্রতিষ্ঠান হোক, কারণ মাদ্রাসায় তৈরি হয় মোল্লা আর ভালো শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি হয় ডাক্তার, দার্শনিক। এ প্রসঙ্গে আজ পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র ও জমিয়ত উলামা বাংলার রাজ্যের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন রেডিও তেহরানকে বলেন,
দেশকে কিভাবে ভালোবাসতে হবে, দেশের প্রতি কতটা দায়বদ্ধতা, দেশের প্রতি তার কতটা করণীয়, এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয়। আজকে আমরা তার চরম নিন্দা করছি, চরম প্রতিবাদ করছি। এই ধরনের মানুষগুলি আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, দেশের গণতন্ত্রের উপর আঘাত আনছে, দেশের সংবিধানকে অস্বীকার করছে, যেটা আগামী দিনে ইতিহাস কিন্তু ক্ষমা করবে না। ইতিহাসের একটা সময় আসবে, এর উত্তর কিন্তু আমাদেরকে দিতেই হবে,
বলছিলেন সৈয়দ সাজ্জাদ হোসেন। তিনি আরো বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ওনার কোনো ধ্যান ধারণা নেই। যদি এ সম্পর্কে ধারণা থাকতো তাহলে মাদ্রাসার শিক্ষা সম্পর্কে উনি এ ধরনের মন্তব্য করতেন না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সৌদি আরবকে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। ইয়েমেন যুদ্ধ নিয়ে যখন লেবানন ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক মতভিন্নতা চলছে, তখন হিজবুল্লাহর উপমহাসচিব এ আহ্বান জানালেন। রাজধানী বৈরুতে বুধবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় শেখ নাইম কাসেম বলেন, লেবানন হচ্ছে একটি স্বাধীন দেশ যা কারো কর্তৃত্ব মেনে নেবে না। লেবাননের সঙ্গে সৌদি আরবের চলমান সংকটের কথা উল্লেখ করে শেখ নাইম কাসেম বলেন, সৌদি আরব এই সমস্যা তৈরি করেছে, বৈরুত নয়। তিনি বলেন, সৌদি আরবের কাছে আমাদের কোনো দাবি নেই, শুধুমাত্র তারা আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুক। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীর পাল্টা হামলায় আগ্রাসী সৌদি আরবের বহু সেনা হতাহত হয়েছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে অসাধারণভাবে ইয়েমেনের সামরিক বাহিনী এই অভিযান চালায় এবং এতে সৌদি সাধারণ সেনাদের পাশাপাশি অনেক কর্মকর্তাও হতাহত হয়েছেন বলে জানা গেছে। আসির প্রদেশের দাখরান আল জুনুব এলাকার সেনা অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের সামরিক বাহিনী অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই খবর দিয়েছেন। তিনি জানান, সৌদি আরবের সামরিক বাহিনীর ফার্স্ট রেজিমেন্টের একটি ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনি বাহিনী এই অভিযান চালিয়েছে। ইরাকে মোতায়েন সমস্ত বিদেশি সেনা বহিষ্কার করার ব্যাপারে বাগদাদ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী রেজা গুনেয়ের সঙ্গে এক বৈঠকে একথা বলেছেন ইরাকের জাতীয় সংসদের ফাতা জোটের প্রধান হাদি আল আমেরি। তিনি বলেন, যেহেতু ইরাকের সংবিধান দেশের মাটিতে কোনো বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন দেয় না, সে কারণে ইরাক থেকে সমস্ত বিদেশি সেনা বহিষ্কারের বিষয় নিয়ে কাজ করছে সরকার। আমেরি জোর দিয়ে বলেন, ইরাকে অবস্থানকারী কোনো উগ্র সশস্ত্র গোষ্ঠী প্রতিবেশী দেশগুলোর পর কোন রকমের হুমকি সৃষ্টি করুক, বাগদাদ সে সুযোগ দেবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর আরও তিন শীর্ষস্থানীয় নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন নাসির মাহমুদ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইয়েমেনের জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর আরও তিন শীর্ষস্থানীয় নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইয়েমেনে প্রায় সাত বছর ধরে চলছে সৌদি সরকারি বাহিনী ও তাদের মদতপুষ্ট সন্ত্রাসীদের আগ্রাসন। জাতিসংঘ বারবার বলে আসছে যে যুদ্ধের কারণে কয়েক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের শিকার হয়েছে ইয়েমেন। আগ্রাসীদের নির্বিচার বোমা বর্ষণে ধ্বংস হয়ে গেছে ইয়েমেনের শতকরা আশি ভাগেরও বেশি অবকাঠামো। আগ্রাসন ও এর ফলে সৃষ্ট নানা সংকটে এক লাখেরও বেশি ইয়েমেনি প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও কয়েক লাখ। বাড়িঘর ধ্বংস হয়ে যাওয়ায় শরণার্থী বা উদ্বাস্তু হয়েছে প্রায় ৪০ লাখ ইয়েমেনি। সৌদি বোমা হামলায় ইয়েমেনি শিশু নিহত হওয়ায় জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সৌদি সরকারকে শিশুর অধিকার লঙ্ঘনে সবচেয়ে বেশি তৎপর সরকার বলে উল্লেখ করেছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠা জাতিসংঘের অন্যতম প্রধান দায়িত্ব হলেও বৈশ্বিক এই সংস্থা আন্তর্জাতিক অনেক সংকটেই নিরপেক্ষ ভূমিকা রাখছে না। ইয়েমেন সংকটে জাতিসংঘ প্রকাশ্যেই আগ্রাসী সৌদি জোটের পক্ষ নিয়ে অপরাজনীতিকে মানবাধিকারের ঊর্ধ্বে স্থান দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল আনসারুল্লাহর শীর্ষস্থানীয় আরও তিন নেতাকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করল। এ নিয়ে আনসারুল্লাহ আন্দোলনের নয়জন শীর্ষস্থানীয় নেতা নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার শিকার হলেন। আনসারুল্লাহর এই তিন শীর্ষস্থানীয় নেতা ইয়েমেনের জাতীয় ঐক্য সরকারের অনুগত সেনাদের নানা সামরিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ জাতিসংঘের নিষেধাজ্ঞা বিষয়ক কমিটি এই তিন নেতাকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের জাতীয় ঐক্য সরকারের সেনারা মারিব প্রদেশের বহু অঞ্চল মুক্ত করেছে, গোটা মারিব প্রদেশ হানাদার মুক্ত হওয়ার পথে। ফলে রিয়াদ খুবই বিচলিত। এ অবস্থায় নিরাপত্তা পরিষদ আনসারুল্লাহর কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি সরকারকে রাজনৈতিক সান্ত্বনা ও দুঃসাহস যোগাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশ থেকে। বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ ভোট চলাকালে নানা স্থানে সহিংসতা, গোলাগুলি, কেন্দ্র দখল এবং সমর্থকদের হত্যা ও আহত করার খবর পাওয়া গেছে। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন।
বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজকে অনুষ্ঠিত ভোট গ্রহণের দিনেও বিভিন্ন স্থানে সহিংসতা, গোলাগুলি, কেন্দ্র দখল, প্রার্থী ও সমর্থকদের হত্যা এবং আহত করার খবর পাওয়া গেছে। গত এক মাস ধরে প্রাক নির্বাচনী সংঘাতে দেশি অস্ত্রের পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার, হত্যা, হামলা এবং ভাঙচুর নিয়ে উদ্বিগ্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো আগেই সতর্ক করে দিয়েছিল নির্বাচনের দিনও এরকম ঘটনা ঘটবে। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনী সহিংসতা দমন করতে কঠোর পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার প্রসঙ্গ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অনেকটা নির্বিকারভাবে বলেন,
মহল্লে মহল্লে পুলিশ দিয়ে পাহারা দিয়ে এই জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। সবচেয়ে বেশি জোর দেব যারা নির্বাচন পরিচালনা করেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী, নির্বাচনের সমর্থক এবং জনগণ যারা ভোটার, তাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 835টি ইউনিয়নে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ইতিমধ্যেই 5টি ইউনিয়নের সবগুলো পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে 81 জন, সংরক্ষিত পদে 73 জন এবং সাধারণ সদস্য পদে 203 জন নির্বাচিত হয়েছেন। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নেওয়ায় সরকারি দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীদের মধ্যেই সংঘাতের ঘটনা বেশি ঘটছে। এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল দলের স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন,
যারা দলে প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করছেন, বিদ্রোহে তারা উস্কানি দিচ্ছেন পেছন থেকে, প্রত্যেকেরই তালিকা হচ্ছে, এটা মনে রাখবেন। সময় মতো শাস্তি সম্মুখীন প্রত্যেককেই হতে হবে। আজকে মনোনয়ন যারা পেয়ে নেতা হয়েছে, মনে করবেন না এটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের নামে সারা দেশে দস্যুতা চলছে। স্থানীয় প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তারা সরকার দলীয় দস্যুদের নিয়ন্ত্রণ করছে না, বরং তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে সহযোগিতা করছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু।
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ দেহ আর সুন্দর মন নিয়ে ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। প্রত্যেক আসরের মতো আজও রংধনুর আসর সাজিয়ে উপস্থিত হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান,
আর অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান।
আচ্ছা বন্ধুরা, তোমরা কি কেবল পাঠ্যপুস্তক পড়েই সময় কাটাও, নাকি সিলেবাসের বাইরের বইও পড়ো? জ্ঞানার্জনের জন্য কেবল পাঠ্যপুস্তকের উপর নির্ভর করলে কিন্তু চলবে না। নিয়মিত পত্রপত্রিকা পড়া, রেডিও টিভিতে খবর শোনা, ধর্মীয় বই, বিশেষ করে কোরআন হাদিস পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায়।
পবিত্র কোরআনে বলা হয়েছে, এই কোরআন বিশ্ববাসীর জন্যে উপদেশ বা জাগরণের মূল উৎস। মার্কিন চিন্তাবিদ ইরভিং পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন, এই গ্রন্থ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সকল জনগণকে শান্তি ও সুখ সমৃদ্ধির পবিত্র ছায়াতলে আশ্রয় দিয়েছে।
পবিত্র কোরআন সম্পর্কে ইরানের বিখ্যাত দার্শনিক আল্লামা তাবাতাবাই লিখেছেন, জ্ঞানীদের জন্য কোরআন যেন এক অলৌকিক সম্পদ ভান্ডার, এবং আইন প্রণেতাদের জন্য এটি সবচেয়ে সামাজিক আইনের আধার। এই গ্রন্থে রয়েছে নীতি নির্ধারক বা রাজনীতিবিদদের জন্য সবচেয়ে নবীন ও নজিরবিহীন নীতি।
অন্যদিকে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন পবিত্র কোরআন সম্পর্কে বলেছেন, কোরআন বীজগণিত, জ্যামিতি বা গণিতের বই নয়, বরং এ গ্রন্থে রয়েছে এমন সব বিধান যা মানুষকে সুপথ বা সত্যের পথে পরিচালিত করে। এই পথ হচ্ছে এমন পথ যা নির্ধারণ করা ও যার সংজ্ঞা দেয়া বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের পক্ষেও সম্ভব নয়।
বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে কোরআন মজিদই একমাত্র গ্রন্থ যার পাঠক সংখ্যা অন্য যে কোনো গ্রন্থের চেয়ে বেশি। শুধু তাই নয়, বিশ্বের সকল আসমানি কিতাবের মধ্যে একমাত্র কোরআনই যেভাবে নাজিল হয়েছিল এখন ঠিক সেভাবেই রয়েছে।
সত্যি বলতে কি, কোরআন হচ্ছে মানব জাতির কল্যাণ ও নাজাতের একমাত্র পাথেয়। মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তা কোরআন মজিদেই বলা হয়েছে। আর তাই তো ইসলামের প্রাথমিক যুগ থেকে আজ পর্যন্ত অনেক ইসলাম বিরোধীও কোরআনের প্রতি আকৃষ্ট হয়েছেন। অনেক অমুসলিম চিন্তাবিদ কোরআন নিয়ে গবেষণাও করেছেন।
বন্ধুরা, কোরআনের প্রতি মানুষের আকর্ষণ সম্পর্কে আজকের আসরে আমরা কয়েকটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরব, আর সবশেষে থাকবে কোরআন নিয়ে একটি গান। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে ইরানি শিশু কারির কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনা যাক।
মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের অনুকরণে ইরানি শিশু কারি মাহমুদ রেজা হাতামির কণ্ঠে তেলাওয়াত শুনলে। বন্ধুরা, এবারে আমরা কোরআনের প্রতি আকর্ষণ সম্পর্কে কয়েকটি সত্য ঘটনা শোনাব।
প বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কোরাইশ মুশরিকরা তার বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার চালিয়েছিল। এমনকি নবীজির কাছে যাতে কেউ আসতে না পারে, তার মূল্যবান বাণী শুনতে না পারে, সেজন্যে তারা মানুষজনকে বাধা দিত। কিন্তু মুশরিকদের এত বাধা বিপত্তি উপেক্ষা করেও মানুষ কোরআনের মোহনীয় মাধুর্যে বিমুগ্ধ হয়ে নবীজির কাছে যেত। এর ফলে মুশরিকদের মনে একটা প্রশ্ন জাগলো যে এমন কি আছে কোরআনে যে যেই শোনে সেই মুগ্ধ হয়ে যায়?
মক্কার মুশরিকদের মধ্যে অন্যতম ছিল আবু জেহেল, আবু সুফিয়ান এবং আখনাস। তারা দিনের বেলা ঠিকই অন্যদেরকে রাসূলের কাছে যেতে বাধা দিত, আর রাতের বেলা নিজেরাই গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের পাশে গিয়ে লুকিয়ে থাকত।
এক রাতে এদের তিনজনই যার যার মতো লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনল। তেলাওয়াত শোনার পর যখন তারা বেরিয়ে এলো, তখন সবার সাথে সবার দেখা হলো এবং সবার কাছেই সবার গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ল। ফলে পরস্পরকে তিরস্কার করতে লাগলো এবং তারা শপথ করল যে এই ঘরে আর কখনো আসবে না।
তারা মুখে একথা বললেও কোরআনের প্রতি আকর্ষণের কারণে তাদের শপথের কথা রাখতে পারল না। তাই পরের রাতেও তিনজনে রাসূলের নিজ মুখে আল্লাহর বাণী শোনার জন্য বাইরে বেরিয়ে এলো। পরপর তিন দিন এই ঘটনার পুনরাবৃত্তি হল। কোরআনের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হলেও ঈর্ষাপরায়ণতা ও গোঁড়ামির কারণেই তারা সত্য গ্রহণ করা থেকে বিরত ছিল।
ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন আরবের শ্রেষ্ঠ সাহিত্য সমালোচক। একবার কুরাইশদের একটি দল ওয়ালিদকে নিয়ে রাসূলের কাছে গেল বিতর্ক করতে। কুরাইশরা অপেক্ষায় ছিল এই বুঝি ওয়ালিদ রাসূলকে পরাস্ত করে বসল। রাসূল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। ওয়ালিদ প্রথম থেকে অহংকারের সাথে আয়াত শুনছিল, কিন্তু পরক্ষণে দেখা গেল রাসূলের মুখে তেলাওয়াতের শব্দ যতই বৃদ্ধি পেতে লাগলো, ওয়ালিদ ততই শান্ত এবং আত্মসমর্পিত হতে শুরু করল। ওয়ালিদ বলল, কি মধুর, এটা কিছুতেই মানুষের বানানো বক্তব্য হতে পারে না।
আয়াতের মাধুর্য ওয়ালিদের ভেতর এতটাই প্রভাব বিস্তার করল যে সে পরিবর্তিত হয়ে গেল। মুশরিকরা তাকে ভয় দেখালো, সাবধান করে দিল, কিন্তু ওয়ালিদ বলল, মুহাম্মাদের কাছ থেকে যেসব কথা আমি শুনেছি সেসব কথা এত আকর্ষণীয় যে অন্য কারো কথার সাথে তার তুলনা হয় না। তার বক্তব্যকে ঠিক কবিতাও বলা যায় না, আবার গদ্যও বলা যায় না। গদ্য পদ্যের ঊর্ধ্বে তার বক্তব্য, গভীর, অর্থপূর্ণ, মিষ্টি মধুর, কল্যাণময় ও প্রভাব বিস্তারকারী। তাঁর বক্তব্য এতই উচ্চমানের যে কোনো কিছুই তার চেয়ে উন্নত হতে পারে না।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবার আমরা আরেকজন জ্ঞানী ও বিজ্ঞ লোকের কথা বলবো, যিনি রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথেই ইসলাম গ্রহণ করেন। ওই লোকটি ছিলেন আদ-দাউস গোত্রের সর্দার তুফাইল ইবনে আমর। তিনি একজন কবিও ছিলেন। একবার তিনি মক্কায় আসার পর মক্কার সর্দাররা তাকে মুহাম্মাদের সাথে দেখা করতে নিষেধ করে দিল। তারা জানালো মুহাম্মাদের কথা মক্কায় ভীষণ বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। কোরাইশ নেতাদের কথা মতো তুফাইল ইবনে আমর মহানবীর সংস্পর্শে এড়িয়ে চলতে লাগলেন। কখনো তিনি মহানবীর মুখোমুখি হলে চোখ মুজতেন এবং কান বন্ধ করতেন।
ঘটনাক্রমে একদিন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম কাবা ঘরে নামাজ পড়ছিলেন, তখন তাঁর কণ্ঠনিঃসৃত কোরআনের আয়াতগুলো তুফাইলের কানে প্রবেশ করল। মুহূর্তেই আয়াতগুলো তাঁর হৃদয়ে চাঞ্চল্যের সৃষ্টি করল। নামাজ শেষে যখন নবীজি কাবা ঘর থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হলেন, তখন তুফাইল তাঁর পিছু পিছু নবীজির বাড়িতে গেলেন। বাড়িতে পৌঁছার পর তিনি আবারও আয়াতগুলো তেলাওয়াত করার জন্য নবীজির প্রতি অনুরোধ জানালেন। মহানবী কোরআনের আয়াতগুলো পুনরায় তেলাওয়াত করলেন। অভিভূত তুফাইল সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন।
বন্ধুরা, এবার আমরা জামাদ নামে ইয়েমেনের একজন জাদুকরের কথা বলব, যিনি রাসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। জাদুকর জামাদ ইয়েমেন থেকে মক্কার আসার পর কুরাইশ নেতাদের বললেন, মুহাম্মাদের উপর যে দুষ্ট দেবতার আছর হয়েছে তা সে ছাড়িয়ে দেবে। কুরাইশ নেতারা এ কথা শুনে খুশি হল। জামাদ মহানবীর কাছে গিয়ে হাজির হয়ে বলল, আমি শুনেছি আপনার উপর নাকি দুষ্ট দেবতার আছর করেছে, আমি তা ছাড়িয়ে দিতে চাই। মহানবী এ কথা শুনে কোনো রাগ না করে বললেন, আপনার যা করার করবেন, তার আগে আমার কথা শুনুন।
এ কথা বলে নবীজি পবিত্র কোরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন। আয়াতগুলো শুনে জামাদ অভিভূত হয়ে গেল এবং আয়াতগুলো আবারও পাঠ করার অনুরোধ করল। মহানবী আয়াতগুলো দ্বিতীয়বার যখন পাঠ করা শেষ করলেন, তখন জামাদ চিৎকার করে বলে উঠল, আমি বহু ভবিষ্যৎ বক্তা, জাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আল্লাহ সাক্ষী, এই কথাগুলোর কোনো তুলনা নেই। এরপর জামাদ বলল, হে মুহাম্মদ, আপনার হাত বাড়িয়ে দিন, আমি ইসলাম গ্রহণ করছি।
বন্ধুরা, কোরআনের আকর্ষণে কয়েকজন মুশরিকের ইসলাম গ্রহণের কাহিনী শুনলে এবার আমরা কোরআন শেখার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ঘরে যারা কোরআন শেখার জন্য সমবেত হয় এবং এলক্ষ্যে নিজেদের মাঝে আলাপ আলোচনা করে, তাদের উপর আল্লাহর রহমত ও শান্তির ধারা বর্ষিত হয়। তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শেখে এবং অপরকে শেখায়।
তো বন্ধুরা, আসরের এ পর্যায়ে রয়েছে পবিত্র কোরআন নিয়ে কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান।
জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, শেথা তারাই তারাই খোদার কলম, তারাই তারাই খোদার কলম, পড়ে মুসলমান তোরা, পড়ে রে মুসলমান, নীল আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, শেথাইদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা, ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা, শুরু জেরি বাতি জেলে পড়ে, আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশে আরশ সকাল সাঝে, খুদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশে আরশ সকাল সাঝে, খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার নূরে রওশনিতে, খোদার নূরে রওশনিতে রাঙ রে দেহ আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন, শেথা তারায় তারায় খোদার কালাম, তারায় তারায় খোদার কালাম পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান নীল আসমানের কোরআন, জরিন হরফে লেখা, রূপালী হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।
শিশুশিল্পী হিশামের কণ্ঠে গানটি শুনলে বন্ধুরা, খোদা দিদার লাভের আশায় তোমরা সবাই কোরআন পড়বে এবং কোরআনের আদর্শে জীবন গড়বে, এ কামনায় গুটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো, সুস্থ ও নিরাপদে থেকো।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, আজ 11 নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রতি বাংলাদেশের আহ্বান। দৈনিক ইত্তেফাক, নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের নির্বাচনী সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে 3। দৈনিক প্রথম আলো, স্থানীয় নির্বাচনে একটু ঝগড়াঝাটি হয়ই। স্বরাষ্ট্রমন্ত্রী, দৈনিক যুগান্তর, আদালতের পর্যবেক্ষণ, রেন্ট্রিতে ধর্ষণ নয়, স্বেচ্ছায় শয্যাসঙ্গী হয়েছেন দুই তরুণী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ক্ষমতা পাগল বিএনপি এখন ক্লান্ত ও অবসাদগ্রস্ত। ওবায়দুল কাদের, দৈনিক সমকাল, বাংলাদেশে গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেলিমা রহমান, দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, অযোধ্যা নিয়ে খুরশিদের বই অস্ত্র বিজেপির, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ত্রিপুরায় কুণাল ঘোষের বিরুদ্ধে আরও 4টি মামলা দায়ের, টুইটে হুঙ্কার ছাড়লেন তৃণমূল মুখপাত্র। দৈনিক আজকাল, আফগানিস্তান নিয়ে এবার বৈঠক পাকিস্তানের, যোগ দিচ্ছে আমেরিকা, রাশিয়া, চীন। দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে, নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাসগাড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ মৃতের সংখ্যা বেড়ে 3 জন হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে বাসগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। নরসিংদীতে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় 9 জনের মৃত্যু হল। নিহত 3 জন হলেন বাসগাড়ির বালুয়াকান্দি গ্রামের হাকিম মিয়ার ছেলে মোহাম্মদ সালাউদ্দিন মিয়া, সুবহানপুর এলাকার আব্দুল হকের ছেলে জাহাঙ্গীর হক ও বরতলি কান্দি এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল মিয়া। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে হওয়া মামলায় ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। সেখানে অভিযোগকারীরা স্বেচ্ছায় আসামিদের সঙ্গে মদ্যপান করেন এবং ড্যান্সে অংশ নেন। এরপর তারা আসামিদের সঙ্গে স্বেচ্ছায় শয্যাসঙ্গী হন। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলেও জোরপূর্বক ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ সহ পাঁচ আসামিকে খালাস দিয়ে ঘোষণা করা রায়ে আদালত এই পর্যবেক্ষণ দেন। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতের বিচারক বেগম মুসাম্মদ কামরুন্নাহার এই মামলার রায় দেন। দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, স্থানীয় নির্বাচনে সংঘাত একেবারে বন্ধ করা যায় না। মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ ধরনের নির্বাচন আধিপত্যের নির্বাচন, গোষ্ঠীর মধ্যে নির্বাচন, এখানে একটু ঝগড়াঝাটি ও মারামারি হয়ই, তবে নিরাপত্তা বাহিনী বসে নেই, সহিংসতা বন্ধে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ ঠিক মতোই করছে। বৃহস্পতিবার সচিবালয়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ইউপি নির্বাচনে নরসিংদীতে তিনজন, কক্সবাজার একজন নিহতের খবর পাওয়া গেছে। এই বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজটি পুলিশ করছে, আমাদের বিশাল এলাকায় নির্বাচন হচ্ছে, সবসময় আপনারা দেখে আসছেন এটা গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময় একটু ঝগড়াঝাটি হয়ে থাকে। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হওয়ায় এই পরিষদে রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বুধবার ফ্রান্সের প্যারিসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ফ্রান্সের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা চলাকালে এই আহ্বান জানানো হয়। এ ব্যাপারে ফ্রান্স আশ্বাস দিয়ে বলেছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে ফ্রান্স। দৈনিক সমকাল পত্রিকায় শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপিকে ক্ষমতা পাগল ও ক্ষমতা বিলাসী আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলটি এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আসলে ক্ষমতা পাগল ও ক্ষমতা বিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি কখন কি বলছে, কেন বলছে, তা তারা নিজেরাই জানে না। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, বাংলাদেশে এখন গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, আজকে দেশে নির্বাচন বলতে কিছু নেই, নির্বাচন কমিশন একটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে, এই নির্বাচন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নবগঠিত বরিশাল জেলা ও মহানগর বিএনপির কমিটির নেতাদের নিয়ে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি এসব কথা বলেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে এমনিতেই বিজেপি নেতারা বিভিন্ন প্রসঙ্গে হিন্দুত্ব ও অযোধ্যার রাম মন্দির টেনে আনছেন। আজ অযোধ্যার রায় নিয়ে কংগ্রেস নেতা সালমান খুরশিদের লেখা বই বিজেপির হাতে নতুন অস্ত্র তুলে দিল। বই প্রকাশ অনুষ্ঠানে রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলা নিয়ে কংগ্রেসের নেতারাও নানা জনে নানা মত প্রকাশ করলেন। খুরশিদ তার সানরাইজ ওভার অযোধ্যা বইয়ে সনাতন হিন্দু ধর্ম ও বিজেপি আরএসএস এর হিন্দুত্বের ফারাক করতে গিয়ে লিখেছেন, এদেশের সাধু সন্তরা যে সনাতন হিন্দু ধর্মে আস্থা রাখতেন তাকে এক পেশিবহুল হিন্দুত্ব ঠেলে সরিয়ে দিচ্ছে, যা সব মাপকাঠিতেই আইএসআইএস ও বোকো হারামের জিহাদি ইসলামের রাজনৈতিক রূপ। এই বক্তব্যকে হাতিয়ার করে আজ বিজেপি নেতারা অভিযোগ তুলেছেন, সালমান খুরশেদ হিন্দুত্বের অবমাননা করেছেন। বিজেপি নেতা অমিত মালবীয়র যুক্তি, যে দল মুসলিম ভোট পেতে ইসলামিক জিহাদের সঙ্গে তুলনা টেনে গেরোয়া সন্ত্রাসের মতো শব্দ চালু করেছিল, সেই দলের একজন নেতা থেকে আর কি আশা করা যায়। খুরশিদ অবশ্য পাল্টা জবাবে বলেছেন, যারা হিন্দু ধর্মকে জানে না তাদের থেকে এরকম প্রতিক্রিয়া আসবে। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের নেতৃত্বে দিল্লিতে বৈঠকে বসেছিলেন আট রাষ্ট্রের প্রতিনিধিরা। আমন্ত্রণ পেয়েও বৈঠকে অংশ নেয়নি পাকিস্তান। এবার ইসলামাবাদে বৈঠকের ডাক দিল পাকিস্তান। আফগানিস্তান বিষয়ক পাকিস্তানের বিশেষ দূত মোহাম্মদ সাদেক খানের আমন্ত্রণে বৈঠকে থাকার কথা চীন, রাশিয়া ও আমেরিকার প্রতিনিধিদের। কাবুল সংক্রান্ত আমেরিকার বিশেষ দূত টমাস ওয়েস্ট, রাশিয়ার বিশেষ দূত জমির কাভলভ ও চীনের বিশেষ দূত ইউ শিয়ং ওই বৈঠকে অংশ নেবে। বৈঠকে থাকবে তালেবানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি। তালেবান বিদেশ মন্ত্রকের মুখপাত্র আব্দুল কাহার বালকির টুইট থেকে জানা গিয়েছে, আমির খানের নেতৃত্বে তালেবানের প্রতিনিধি দল 10 নভেম্বর পাকিস্তানে পৌঁছে গিয়েছে। বৈঠকে অর্থনীতি, শরণার্থী সমস্যা থেকে বেশ কিছু বিষয়ে আলোচনা হবে। এদিকে বুধবার রাশিয়া, ইরান সহ বাকি 6 রাষ্ট্রের সঙ্গে বৈঠক করেছে ভারত। আলোচনায় ভারতের সঙ্গে সহমত হয়েছেন অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিরা। আলোচনা শেষে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই আফগানিস্তানের মাটি সন্ত্রাসের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইহুদিবাদী ইসরায়েল নিজের অস্তিত্ব হারাবে, হুঁশিয়ারি দিলেন আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার। সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্তে ইরানের সন্তোষ প্রকাশ, আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে মন্তব্য। বাংলাদেশের গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান, আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি। এবং ভারতের সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার আহ্বান জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা, হিন্দুদের দেশে মাদ্রাসা থাকতে পারে না বলে মন্তব্য। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।